রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ শেষের গল্প। এই সিরিজে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে সুন্দর ও ভীতিকর কিছু মৃত্যুর বিবরণী।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। এক ভাইয়ের পিতামাতার সুন্দর মৃত্যুর ঘটনা। এই ঘটনাটি বর্ণনা করেছেন শায়খ মুহাম্মদ আল নাকভি। তিনি বলেন, একদিন এক ভাই আমাকে ফোন দিলেন এবং তিনি আমাদের এই সিরিজের বেশ কিছু ভিডিও দেখেছেন, যেখানে আমরা বিভিন্ন মানুষের মৃত্যুর ঘটনা এবং শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই সব ভিডিও দেখার পর তিনি আমাকে ফোন দিয়ে বললেন, তিনিও একটি শিক্ষণীয় ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান, আর এই ঘটনাটি তার নিজের জীবনের নিজের পিতামাতার সাথে ঘটেছে। তিনি তাদের মৃত্যুর ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান। প্রথমে তিনি তার মায়ের ঘটনা বর্ণনা করেন। সুবহানাল্লাহ, তার মা সারা জীবনভর খুবই ধৈর্যশীলা একজন মুসলিমা ছিলেন। আল্লাহ তাআলা সেই ভাইয়ের মাকে অনেক পরীক্ষা করেছেন, কিন্তু সবখানেই তিনি সবরের পরিচয় দিয়েছেন, ধৈর্যের পরিচয় দিয়েছেন। সেই ভদ্রমহিলার বিয়ে হয়েছিল কিছু দেরিতে, বেশি বয়সে, তাই সেই বয়সে গর্ভধারণ করতে তার কিছু সমস্যা হচ্ছিল। বিয়ের পরে যখনই তিনি সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন, তার মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, গর্ভপাত হয়ে যাচ্ছিল। এই পরেও সেই মুসলিমা আলহামদুলিল্লাহ তিনি সবর করছিলেন। আল্লাহ তাআলার প্রতি কোনো ধরনের অকৃতজ্ঞতা, না শুকরি কিংবা কুফুরি প্রকাশ করেননি। বিপদে পড়লে অনেক মানুষ যেরকম বলতে থাকে, বিলাপ করতে থাকে, চিৎকার করতে থাকে আর নানা রকমের কথা বলে, যেমন অনেকে বলে, আল্লাহ এত মানুষের মধ্যে তুমি আমাকেই দেখলে কিংবা আমার সন্তানকেই তুমি কেড়ে নিলে, এই ধরনের কোনো অকৃতজ্ঞতামূলক কুফুরি কথা তিনি কখনো বলতেন না। এভাবে সবর করতে লাগলেন এবং কিছু বছর পরে তিনি আবার অন্তঃসত্ত্বা হলেন। সেটা ছিল দ্বিতীয়বারের মতো, কিন্তু সেবারেও আল্লাহর ইচ্ছায় তার মিসক্যারেজ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। দ্বিতীয়বারেও তিনি সবর করেন। এখানে আমাদের শ্রোতাদের জন্য একটি বিষয় বোঝা দরকার। একজন নারী যখন বেশি বয়সে দেরিতে বিয়ে হয় এবং সন্তান নেওয়ার জন্য তিনি খুব চেষ্টা করতে থাকেন, এরপর যখন গর্ভবতী হন, এবার সন্তান হবে, তিনি মা হবেন, কিন্তু সেই অবস্থায় যখন গর্ভপাত হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, পেটের সন্তান নষ্ট হয়ে যায়, সেই অবস্থায় সবর করা একজন মায়ের জন্য কোনো সহজ কাজ নয়। আমরা এই ঘটনা বর্ণনা করছি, এটা আমাদের জন্য খুবই সহজ কাজ, আবার আমরা যারা শুনছি শ্রোতা, তাদের জন্য এটা আরও সহজ কাজ। আপাতদৃষ্টিতে এইসব ঘটনা খুবই সহজ মনে হতে পারে, কিন্তু যদি আমরা বিষয়টা অনুভব করতে পারি, ফিল করতে পারি, তাহলে আমরা বুঝতে পারব সেই মায়ের জন্য এগুলো কত কঠিন পরীক্ষা ছিল। পরপর দুইবার সন্তান নষ্ট হয়ে গেল এবং সেই কষ্ট সহ্য করা কোনো সহজ কাজ নয়, কিন্তু আলহামদুলিল্লাহ সেই ভদ্রমহিলা খুবই ধৈর্যশীলা ছিলেন। এরপর তিনি তৃতীয়বারের মতো গর্ভবতী হলেন এবং তখন আল্লাহর ইচ্ছায় তার একটি সন্তানের জন্ম হয়, একটি পুত্র সন্তান। 40 বছর বয়সে তিনি প্রথম পুত্র সন্তানের মা হন এবং আমাদেরকে এই ঘটনা যিনি বর্ণনা করছেন, তিনি হচ্ছেন সেই সন্তান, সেই ভাই। ছেলেটি বলছে, তার মা হয়েছিলেন 40 বছরের কাছাকাছি গিয়ে আর 60 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ছেলেটি বলল, সারা জীবনভর আমার মাকে অনেক পরীক্ষা দিতে হয়েছে। মা হওয়ার আগ পর্যন্ত ছিল এক ধরনের পরীক্ষা, আর মা হওয়ার পরে তাকে দিতে হয়েছে আরেক ধরনের পরীক্ষা। 40 বছরের দিকে যখন তিনি প্রথমবারের মতো মা হলেন, একটি পুত্র সন্তানের জন্ম দিলেন, এর কিছুদিন পরেই নেমে এলো আরেকটি বিপদ। আল্লাহর ইচ্ছায় তার দেহের কিছু অংশ, মুখের কিছু অংশ প্যারালাইজড হয়ে যায়, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়, মুখের অর্ধেকটা অংশ বিকৃত হয়ে যায়। আমরা যদি কখনও প্যারালাইজড রোগী দেখে থাকি, তাহলে বুঝতে পারবো এই ধরনের মানুষদের চেহারার একটা অংশ একেবারেই পরিবর্তন হয়ে যায়। চোখ, ঠোঁট এগুলো নিচের দিকে নেমে আসে, মুখটা আর স্বাভাবিক অবস্থায় থাকে না, সেটা বাঁকা হয়ে যায়। অনেক চেষ্টা করেও তারা সেটা তাদের চেহারা স্বাভাবিক করতে পারেন না, অনেকে হাত পা নাড়াতে পারেন না। নিঃসন্দেহে এটা ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিরাট পরীক্ষা। সেই ভাইটি বলছিলেন, তার মায়ের অবস্থাও এমন হয়ে যায়, কিন্তু এরপরেও কখনোই তিনি আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের উপরে কোনো অকৃতজ্ঞতা কিংবা অভিযোগ করা, বারবার বলা, এইরকম কখনো করতেন না। কখনো বলতেন না যে আমার সাথেই কেন এত কিছু হচ্ছে। সকল অবস্থাতেই আল্লাহ তাআলার শুকরিয়া করতেন, প্রশংসা করতেন, যেমনটা একজন আদর্শ মুসলিম নারীর করা উচিত। যখন তার 60 বছর বয়স হয়ে যায়, তখন ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে যান, অসুস্থতা অনেক বেড়ে যায় এবং সেই অসুস্থতা থেকে তিনি আর কখনোই সেরে উঠতে পারেননি, সেই অবস্থাতেই তার ইন্তেকাল হয়ে যায়। ছেলেটি বলছে, মায়ের মৃত্যুর পর আমরা তার কাফনের ব্যবস্থা করি, তাকে কবরস্থানে নিয়ে যাই। সব কিছু যখন শেষ হয়, যখন দাফন করা হবে, তখন সেই ছেলেটির বন্ধু তাকে বলল, শেষবারের মতো কাফন সরিয়ে তোমার মায়ের চেহারাটা একবার দেখে নাও, আর তো কখনো মায়ের চেহারা দেখতে পারবে না। শায়খ মুহাম্মদ আল নাকভি বলেন, এই ঘটনা ছিল একটি অমুসলিম পশ্চিমা দেশের ঘটনা, আরব দেশের নয়। সেখানে অনেক সময় ভুলবশত লাশ গোসলের সময় একজনের লাশ আরেকজন আত্মীয়ের কাছে চলে যায়, এরকম ঘটনাও ঘটতে পারে। এ কারণে ছেলেটির বন্ধু বলছিল, শেষবারের মতো কাফন খুলে তোমার মায়ের চেহারাটা দেখে নাও। ছেলেটি তাই করল, কাফন সরালো এবং মায়ের চেহারার দিকে তাকালো। কিন্তু সেই দৃশ্য দেখে সে একেবারে অবাক। ছেলেটি দেখল যে মায়ের চেহারায় আগের সেই প্যারালাইজড হওয়া, পক্ষাঘাতগ্রস্ত থাকা এই ধরনের কোনো চিহ্ন নেই, চেহারা একেবারে স্বাভাবিক, মায়ের চেহারা হাস্যোজ্জ্বল, চেহারায় হাসির চিহ্ন, মা হাসছেন, চোখ নাক ঠোঁট সব কিছু একেবারে স্বাভাবিক এবং ঠোঁট দুটো উপরের দিকে হাসির অবস্থায় যেভাবে থাকে সেরকম স্বাভাবিক অবস্থায় ছিল। এই দৃশ্য দেখে ছেলেটা একেবারে অবাক হয়ে গেল, কারণ একটু আগেই যখন তার মাকে গোসল দেওয়া হয়েছে, সে মায়ের চেহারা দেখেছে, মাকে যখন দাফন করা হয় তখনও তার চেহারা আগের মতোই প্যারালাইজড অবস্থায় যেরকম থাকে সেরকমই ছিল। ছেলেটি বলছে, এই ঘটনা শুধু আমি একা দেখিনি, বরং আমার আশেপাশে যে ভাইয়েরা ছিল তারা সবাই দেখেছে। সেই সময় খুবই পবিত্র সুন্দর একটা হাসি ছিল আমার মায়ের মুখে, যেন মা বুঝতে পারছিলেন তার সামনের গন্তব্য কত সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, এই অবস্থায় তারা সেই ভদ্রমহিলার দাফন কাজ শেষ করেন। এই ঘটনা শোনার পর শায়খ মুহাম্মদ আল নাকভি বলেন, আমি ওই ভদ্রমহিলা সম্পর্কে জানতে খুবই আগ্রহী হয়ে উঠলাম। আমি ছেলেটাকে বললাম, দয়া করে তোমার মা সম্পর্কে আমাদেরকে কিছু বলো, তিনি কেমন ছিলেন, জীবনে কেমন আমল করতেন, কাদের সাথে মেলামেশা করতেন, কীভাবে চলাফেরা করতেন, আমরা এগুলো জানতে চাই। ছেলেটি বলল, আম্মা সম্পর্কে আমি শুধু ভালোটাই জানি, তিনি খুবই ভালো একজন মুসলিমা ছিলেন। অনেক মুসলিম মহিলাদেরকে যেরকম দেখা যায়, একদিকে তারা ইবাদত বন্দিকি করে, আবার আরেকদিকে নানা রকম গুনাহ করে, যেমন গীবত শিকায়ত করে, পরনিন্দা, পরচর্চা, নামিমা করে, অনর্থক গল্পগুজবে মশগুল থাকে। আমার আম্মা কখনো এরকম ছিলেন না, সারা জীবন তিনি সবর করে গেছেন এবং শেষ বয়সে এই যে তার উপর আরেকটা পরীক্ষা আসলো, প্যারালাইজড হয়ে গেলেন, এই কারণে কখনও তিনি অভিযোগ করতেন না, এই অবস্থাতেই তার জীবন শেষ হয়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে ধৈর্য ধারণকারীদের, সবরকারীদেরকে বেহিসাবে প্রতিদান দেওয়ার কথা বলেছেন, বহু আয়াতে তাদেরকে বিভিন্ন পুরস্কারের কথা বলেছেন। শায়খ মুহাম্মদ আল নাকভি বলেন, সেই ভদ্রমহিলার ঘটনা শুনে কোরআনের সেই সব আয়াত আমার স্মরণ হতে লাগল। তিনি বলেন, দুনিয়াতে আমাদের সবার জীবনেই নানা রকম বিপদ আসবে, এটাই আল্লাহ তাআলার দেওয়া নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। বিভিন্ন সমস্যা আসবে, বাধা বিপত্তি, প্রতিকূল অবস্থা আসবে, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবার পরীক্ষা নেন। কাউকে পরীক্ষা নেওয়া হয় টাকা পয়সার মাধ্যমে, কারো পরীক্ষা নেওয়া হয় শরীর স্বাস্থ্যের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে। কিন্তু এইসব পরীক্ষা মোকাবেলার ক্ষেত্রে একজন মুসলিম আর একজন অমুসলিমের মধ্যে একটি মৌলিক পার্থক্য থাকে। যিনি সত্যিকারের অর্থেই একজন মুসলিম, যিনি একজন প্রকৃত মুমিন, তিনি প্রত্যেক অবস্থাতেই সবর করেন এবং সব কিছুর জন্যই আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল্লি আমরিল মুমিনিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। একজন মুমিনের অবস্থা সত্যি আশ্চর্যজনক, প্রত্যেক অবস্থায় তার জন্য কল্যাণকর, প্রত্যেক অবস্থায় তার জন্য ভালো। আর এই বৈশিষ্ট্য একজন মুমিন ছাড়া আর কারো ক্ষেত্রে হয় না। যদি তার জীবনে ভালো কিছু ঘটে তখন সে শকর করে, আর যদি কোনো বিপদ মুসিবত আসে তখন সে সবর করে, ফলে এটাও তার জন্য কল্যাণকর হয়। আমরা জানি, যদি আমাদের জীবনে কোনো বিপদ আপদ আসে, কঠিন পরীক্ষা আসে, সেই অবস্থাতেও আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সমস্ত অবস্থায় আল্লাহ তাআলার জন্যই প্রশংসা। সেই ভাইটি বলেন, আমার মা ওজনে বেশ ভারী মহিলা ছিলেন, কিন্তু আমরা যখন তার খাটিয়া তুললাম সেটা খুবই হালকা মনে হচ্ছিল, মনে হলো যেন হঠাৎ করে তার ওজন একেবারে কমে গেছে। এই প্রসঙ্গে আলেমরা বলেন, কোনো লাশের ওজন ভারী হওয়া কিংবা হালকা হওয়া এটা কোনো কিছুর আলামত নয়, ভালো বা মন্দ কোনো কিছুর আলামত নয়। কিন্তু এরপরেও সেই ছেলেটি বলছিল, মায়ের ওজন বেশি হওয়ার পরেও আমরা যখন তাকে মাথায় নিলাম কোনো ওজন আমরা অনুভব করতে পারছিলাম না, সব কিছু খুব দ্রুত ও সহজভাবে আমরা শেষ করতে পারলাম। এই ঘটনা শুনে শায়খ মুহাম্মদ আল নাকভি সেই ভাইয়ের মায়ের জন্য দোয়া করেন। তিনি দোয়া করেন যেন সেই ভদ্রমহিলার সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। এরপর সেই ছেলেটি তার পিতার মৃত্যুর ব্যাপারেও বলতে থাকে। আল্লাহর ইচ্ছায় সেই ভাইয়ের পিতামাতা উভয়েই সুন্দর মৃত্যু পেয়েছিলেন, তাদের দুজনের ক্ষেত্রেই সুন্দর মৃত্যু নসিব হয়েছিল। ছেলেটি বলে, যখন আমার আব্বা মারা যান তখনও কিছু আশ্চর্যজনক ঘটনা আমি দেখেছি। মৃত্যুর আগে বাবা কিছুদিন অসুস্থ ছিলেন, একসময় অবস্থার খুবই অবনতি হলো, তখন আমরা অ্যাম্বুলেন্স ডাকলাম, অ্যাম্বুলেন্স আসলো এবং আমার আব্বাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। মনে হচ্ছিল বাবা যেন বুঝতে পেরেছিলেন তিনি আর বেশি দিন বাঁচবেন না। তাই তিনি ছেলেকে ডেকে বললেন, তোমার কাছে আমার একটা অনুরোধ আছে এবং আমার এই অনুরোধ তোমাকে রাখতেই হবে। ছেলে বলল, আব্বা বলুন কি অনুরোধ? বাবা বলল, আমি যে টাকা পয়সা রেখে যাচ্ছি সেটা দিয়ে তুমি একটা মসজিদ বানাবে। এই কথা শুনে ছেলেটি বুঝে ফেলল যে হয়তো তার বাবা বুঝতে পেরেছেন যে তিনি আর বেশিক্ষণ বাঁচবেন না, এ কারণেই শেষ ওসিয়ত করে যাচ্ছেন। বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য ছেলে বলল, আব্বাজান আপনি চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনার কিছুই হবে না, আপনি সুস্থ হয়ে যাবেন, আবার বাড়ি ফিরে আসবেন। কিন্তু বাবা বলল, আমি সুস্থ হই কিংবা না হই যাই হোক না কেন, তুমি কথা দাও তোমরা আমার রেখে যাওয়া টাকা পয়সা খরচ করে একটা মসজিদ বানাবে। ছেলে বাবাকে কথা দিল, বলল ইনশাআল্লাহ আমরা মসজিদ বানাবো। এরপর সে অসুস্থ বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা এলো, সব পরীক্ষা নিরীক্ষা করলো। সব কিছু দেখার পর ডাক্তাররা ছেলেকে বলল, তুমি সবর করো, সব কিছু দেখে মনে হচ্ছে তোমার পিতা আর বেশিক্ষণ বাঁচবে না, তার অবস্থা খুবই খারাপ। এই অবস্থা দেখে ছেলে ডাক্তারকে এবং হাসপাতালের কর্তৃপক্ষকে অনুরোধ করলো যেন তার বাবাকে জেনারেল ওয়ার্ড থেকে নিয়ে কেবিনে রাখা হয়। তাকে কেবিনে রাখা হলো, ছেলে বাবার সাথে হাসপাতালে থাকতে লাগলো। ছেলে বলল, দ্বিতীয় দিনে আমি একটি অদ্ভুত ঘটনা দেখলাম। আমি একা কেবিনে আব্বার সাথে ছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম, দরজার পাশেই বিছানা রাখা ছিল, সেখানে আব্বা বসা ছিলেন। হঠাৎ আব্বা আমাকে ইশারা করে বললেন, তুমি দরজা থেকে একটু সরে দাঁড়াও, তোমার পেছনে তো একজন লোক, তিনি ভেতরে আসতে চাচ্ছেন। কিন্তু আমি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি বললাম, কোথায়, কে আসতে চাচ্ছেন, এখানে তো কেউ নেই, দরজা বন্ধ আর আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। ছেলেটা বলল যে আমার আব্বা খুবই গম্ভীর ধরনের মানুষ, তিনি এমনি এমনি কোনো কথা বলার মতো কিংবা মজা করে কিছু বলার মতো মানুষ না, তিনি যখন কিছু বলেন সেটা সত্যি সত্যিই বলেন। তাই আমি বাবার কথাকে সম্মান জানানোর জন্য দরজা থেকে সরে দাঁড়ালাম আর আব্বাকে প্রশ্ন করলাম, কে আসতে চাচ্ছেন, তিনি দেখতে কেমন? আব্বা বললেন, এই যে একজন সুদর্শন ভদ্রলোক, সুন্দর চেহারা, সুন্দর হাসি, সাদা জব্বা, সাদা পাগড়ি পরে এসেছেন, তিনি ভেতরে আসতে চাচ্ছেন, আমি তো তাকে দেখতে পাচ্ছি, তিনি এখানেই আছেন। এই কথা শুনে ছেলেটা আশ্চর্য হয়ে গেল, সে বুঝতে পারছিল না কি বলবে, সে একেবারে চুপ করে রইল, এবং এটা ছিল প্রথমবারের ঘটনা। ছেলেটা বলছে, পরের দিন আব্বার অবস্থার আরও অবনতি ঘটল এবং পরের দিনও আব্বা আমাকে বলল, তুমি দরজা থেকে একটু সরে দাঁড়াও, জায়গা দাও, ওনারা তো ভেতরে আসতে চাচ্ছেন। এই কথা শুনে ছেলেটা দরজা থেকে সরে দাঁড়ালো। এমন সময় তার বাবা বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এভাবে কাউকে সালাম দিতে লাগলো, কারো সালামের জবাব দিতে লাগলো। ছেলেটা বলল যে এভাবে 5 থেকে 10 মিনিট পর্যন্ত লাগাতার আব্বা ডানে বামে তাকাচ্ছিলেন, কাউকে সালাম দিচ্ছিলেন, কারো সালামের জবাব দিচ্ছিলেন। টানা 5 থেকে 10 মিনিট এভাবে সালাম বিনিময় চলতে লাগলো। মনে হচ্ছিল যেন সেই রুমে একের পর এক দর্শনার্থী আসছেন আর আব্বা তাদের সাথে সালাম বিনিময় করছেন। সেই ছেলেটি বলল, আমি চুপচাপ এই ঘটনা দেখতে লাগলাম। হঠাৎ আব্বা বলে উঠলেন, এটাই সেই সময়, এটাই সেই সময়। এই কথা বলতে বলতে তিনি ঘুমিয়ে গেলেন। ছেলেটা দেখল তার আব্বা তার চোখের সামনে ঘুমিয়ে গেল। তখন সেই কেবিনের রুমে ছেলেটার চাচাও সেখানে ছিল। তারা দুজন মিলে হাসপাতালের বিভিন্ন বিষয়, ডাক্তারদের বিভিন্ন বিষয়, তার বাবার অসুস্থতা, এসব বিষয় নিয়ে কথা বলছিল। তখন চাচা তার ভাতিজাকে, অর্থাৎ সেই অসুস্থ ব্যক্তির ছেলেকে বলছিল, তোমার আব্বা সারা জীবনে কখনো কাউকে কষ্ট দেয়নি, কোনো মানুষকে কখনো পেরেশানির মধ্যে ফেলেনি, সাধ্যমতো সবাইকে সাহায্য করে গেছে, আর সবসময় এই দোয়া করে গেছে যেন তার কারণে কোনো মানুষকে কোনো কষ্ট ঝামেলায় পড়তে না হয়, তিনি যেন অন্য কোনো মানুষের অসুবিধার কারণ না হন, সারা জীবন তিনি এই দোয়া করতেন। এই কথা বলছিলেন, এই কথা বলতে বলতে তারা দুজন সেই অসুস্থ ব্যক্তির চেহারার দিকে তাকালেন। চাচা তার ভাইয়ের চেহারার দিকে তাকালো, ছেলে তার বাবার চেহারার দিকে তাকালো। দেখে মনে হচ্ছিল যেন অসুস্থতার কোনো চিহ্ন নেই। তারা দুজন কাছে গেলেন এবং তাকে একটু ছুঁয়ে দেখলেন। এরপরে অসুস্থ ব্যক্তির শরীরে যেরকম নানা রকমের যন্ত্রপাতি লাগানো থাকে, সেগুলোর সাথে লাগানো মনিটর যেখানে হার্টবিট দেখা যায়, তারা দুজন সেদিকে তাকালেন এবং তাকিয়ে দেখেন গ্রাফটা একেবারে স্থির হয়ে গেছে, আর কোনো হার্টবিট নেই, অর্থাৎ তারা বুঝতে পারলেন সেই ব্যক্তি মারা গেছেন। অর্থাৎ তিনি মারা গেছেন এমন একটা মুহূর্তে যখন তার পাশে থাকা দুই ব্যক্তি তার ব্যাপারে প্রশংসা করছিলেন, ভালো ভালো কথা বলছিলেন। ছেলেটা বলল, আমার আব্বা বেঁচে থাকতে সবসময় এই দোয়া করতেন যেন তার কারণে অন্য মানুষকে কোনো বিপদে বা ঝামেলায় পড়তে না হয়। আমরা যখন এইসব কথা বলছিলাম এমন সময়ই আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমরা বুঝতেও পারলাম না। এমনকি এমন অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন যে আমাদেরকেও কোনো ঝামেলা বা পেরেশানির মধ্যে রেখে গেলেন না। এরপর সেই ছেলেটা বলল, আব্বা যখন মারা গেলেন তার সেই মৃত্যু থেকে কবর দেওয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপের যতগুলো কাজ সবগুলো খুবই সুন্দরভাবে, সহজভাবে, বাধামুক্তভাবে শেষ হয়েছে। এই ঘটনা ঘটেছিল একটি পশ্চিমা দেশে, অমুসলিম দেশে, এবং সেই সব দেশে বাইরে থেকে আসা, আরব দেশ থেকে আসা কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাহলে নানা রকমের ঝক্কি ঝামেলা পোহাতে হয়। সেই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট নেওয়া থেকে শুরু করে লাশ দাফন করা পর্যন্ত নানা রকমের কাজ, অনেক জায়গায় ছোটাছুটি, নানা রকমের সার্টিফিকেট, স্ট্যাম্প, এমবিসিতে যাওয়া। কিন্তু ছেলেটা বলছে সেই কাজগুলো খুব সহজেই শেষ হয়ে গেল। আমরা কয়েকজন মিলে, আত্মীয় স্বজন মিলে কাজগুলো ভাগ করে নিলাম এবং দ্রুত কোনো ঝামেলা ছাড়াই সেগুলো শেষ হয়ে গেল। এই বর্ণনা শোনার পরে শায়খ মুহাম্মদ আল নাকভি তিনি জানতে চাইলেন, তোমার আব্বার ব্যাপারে আমাদেরকে কিছু বলো, তিনি কেমন মানুষ ছিলেন, বেঁচে থাকতে কী করতেন, তার রুটিন কী ছিল, এগুলো বলো। ছেলেটা বলল, আল্লাহর কসম, আমাদের আব্বা একেবারে সাদাসিধে একজন মানুষ, একজন মুসলিম, এতটুকুই তিনি ছিলেন। বাইরে থেকে দেখে কোনো বিশেষত্ব আমরা কখনো বুঝতে পারতাম না। তিনি কোনো আলেম, মুফতি, শায়েখ এরকম কিছুই ছিলেন না, একজন সাধারণ মুসলিম। তবে আব্বার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল এটা যে তিনি কখনও অন্য কারো বিষয়ে নাক গোলাতেন না। কারো ব্যক্তিগত বিষয়ে কে কী করলো না করলো এসব নিয়ে তিনি কখনও মাথা ঘামাতেন না। এই বিষয়গুলো থেকে তিনি একেবারে বিমুখ থাকতেন, দুনিয়া বিমুখ একজন মানুষ ছিলেন তিনি। শেখ মুহাম্মদ আল নাকভি বলেন যে এই ঘটনাটি শুনে আমার আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের কথা মনে পড়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। অর্থাৎ যেই সব বিষয়ে জড়ানো আমার জন্য কোনো দরকার নেই, প্রয়োজন নেই, সেখানে নিজে থেকে গিয়ে অন্যের বিষয়ে নাক গলানো এর কোনো প্রয়োজন নেই, সেই সব বিষয় থেকে বেঁচে থাকা, সেগুলো এড়িয়ে চলাই আমার জন্য উত্তম, এটাই আমার জন্য উত্তম ইসলাম। শেখ মুহাম্মদ আল নাকভি বলেন, মানুষ যখন বয়স্ক হয়ে যায়, একটা বয়সের উপরে যখন চলে যায়, তখন বিভিন্ন ব্যস্ততার কারণে চাইলেও অনেক বেশি ইলম অর্জন করা তার পক্ষে সম্ভব হয় না। সবার পক্ষে আলেম হওয়া, হাফিজ হওয়া, মুফতি হওয়া সম্ভব হয় না। কিন্তু প্রত্যেক মুসলিম চাইলে এই হাদিসের উপরে আমল করতে পারেন, অর্থাৎ অনর্থক অপ্রয়োজনীয় বিষয় থেকে বেঁচে থাকা, এটাই হবে ওই ব্যক্তির জন্য উত্তম ইসলাম। নিজে ভালো থাকা এবং নিজের মাধ্যমে অন্য কোনো মানুষকে কষ্ট না দেওয়া, কাউকে অসুবিধার মধ্যে না ফেলা। শেখ মুহাম্মদ আল নাকভি বলেন, ছেলেটির কাছ থেকে তার পিতামাতার মৃত্যুর ঘটনা শোনার পরে তার আরেকটি ঘটনা মনে পড়ল এবং তিনি তখন শ্রোতাদের উদ্দেশ্যে সেই ঘটনাটি বর্ণনা করতে থাকেন। তিনি বলেন, আমি একবার কুয়েত থেকে গাড়ি নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিলাম উমরার উদ্দেশ্যে। বেশ লম্বা রাস্তা এবং আমাদের সাথে গাড়িতে অনেক ন মুসলিম ছিলেন। আমি সাধারণত তাদেরকে নিয়ে উমরা করতে যেতাম। আমি বসেছিলাম সামনে ড্রাইভারের পাশে, আর ড্রাইভার তিনি গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির ভেতরে যারা ছিল তারা বেশিরভাগই ঘুমাচ্ছিল। ড্রাইভার যে ভাইটি ছিল তার সাথে আমি কথা বলতে লাগলাম আর গাড়ি চলতে লাগলো। কথা প্রসঙ্গে সেই ভাইটি আমাকে তার মায়ের ব্যাপারে বলতে লাগলো। তার মা অনেক বছর আগেই মারা গেছেন। সেই মায়ের মৃত্যুর ব্যাপারে সেই ভাইটি বলছিল। সেই ভাইটি বলছিল যে তার মা একজন ধৈর্যশীলা, সবরকারিণী মুসলিম মহিলা ছিলেন, জীবনে অনেক পরীক্ষা এসেছে, সেই সব পরীক্ষায় সবর করেছেন। এরপরে মায়ের মৃত্যুর ঘটনাটি তিনি বর্ণনা করতে শুরু করলেন। শায়েখ বলেন, সেই ড্রাইভার ভাইটি একজন আফ্রিকান ছিলেন, কৃষ্ণবর্ণের, এবং তার পরিবারের সবাই এরকম ছিল। এখানে গায়ের রঙের বিষয়টি কেন বলা হচ্ছে সেটা সামনের ঘটনা একটু শুনলেই আমরা বুঝতে পারব। শায়েখ বলেন, সেই ভাইটি বলল, সেই রাতে আমার মা তাহাজ্জুদের সালাত আদায় করতে উঠেছিলেন রাতের শেষ অংশে, এবং তিনি তখন তাহাজ্জুদ সালাত শেষ করেছেন, জায়নামাজে বসে দোয়া করছিলেন, এমন সময় আমি আমার কক্ষে প্রবেশ করলাম। রুমে গিয়ে দেখি তিনি মাত্রই সালাত শেষ করেছেন এবং উপরের দিকে মুখ তুলে তাকিয়ে আছেন। হাসি মুখ, খুবই প্রশান্তিময় একটা চেহারা। এমনভাবে উপরের দিকে তাকিয়ে আছেন মনে হচ্ছে যেন তিনি কোনো কিছু দেখতে পাচ্ছেন। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং ধীরে ধীরে দৃষ্টি নিচের দিকে নামছিল। অর্থাৎ তিনি যেটা দেখছিলেন সেই দিক থেকে দৃষ্টি ফেরাচ্ছিলেন না, মনোযোগ ফেরাচ্ছিলেন না। আমার কাছে দেখে মনে হচ্ছিল যেন উপর থেকে কেউ নিচের দিকে নেমে আসছেন আর মা সেদিকেই তাকিয়ে আছেন। সুন্দর একটা হাসি নিয়ে মা সেদিকে তাকিয়ে আছেন। এরপর আমি দেখলাম ধীরে ধীরে মায়ের মাথা এবং দৃষ্টি নিচের দিকে নেমে আসলো। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই আম্মা মাটিতে লুটিয়ে পড়লেন। সেই ভাইটি বললেন, আল্লাহর কসম, ধূপ করে একজন অসুস্থ মানুষ যেভাবে হঠাৎ মাটিতে পড়ে যায় এটা মোটেও সেরকম ছিল না। মা এমনভাবে ধীরে ধীরে মাটিতে শুয়ে পড়লেন দেখে মনে হচ্ছিল যেন কেউ তাকে ধরে রেখেছে আর তারাই তাকে ধরে ধরে মাটিতে শুইয়ে দিচ্ছে। সেই অবস্থায় তার মা মারা যান। যখন মৃত্যুর সময় তার চেহারা ছিল হাস্যোজ্জ্বল, প্রশান্ত, দীপ্তিময় একটি চেহারা। শায়খ বলেন, আমি ধারণা করলাম সারা জীবন সেই ভদ্রমহিলা যেভাবে বিভিন্ন পরীক্ষায় সবর করেছেন আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় তাকে সেই পুরস্কারই দিয়েছেন। সেই আফ্রিকান ড্রাইভার মুসলিম ভাইটি বললেন, মাকে নিয়ে যখন আমরা কবরে যাই তখন মায়ের চেহারা উজ্জ্বল ছিল, খুবই নুরানি জলজলে একটি চেহারা। দেখলে মনে হতো যেন সত্যি বোধহয় মায়ের মাথার পেছনে কেউ কোনো বাতি রেখে দিয়েছে। চেহারাটা এতটাই উজ্জ্বল ছিল, মনে হচ্ছিল যেন সেখান থেকে আলো বের হচ্ছিল। সুবহানাল্লাহ। সেই ভদ্রমহিলার বিশেষত্ব হচ্ছে তিনি সবসময় আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে নিজেকে আবদ্ধ রাখতেন, সালাত আদায় করতেন, সবর করতেন, রাতে সালাত পড়তেন, তওবা ইস্তেগফার করতেন। শায়খ মুহাম্মদ আল নাকভি এই ঘটনার শিক্ষা প্রসঙ্গে বলেন, আমরা যখন এই ধরনের কারো ঘটনা শুনি, সুন্দর মৃত্যুর ঘটনা শুনি, তখন আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেন আল্লাহ তাআলা আমাদেরকেও এই ধরনের মানুষ হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের ভাগ্যেও এই ধরনের সুন্দর মৃত্যু নসিব করেন। নিশ্চয়ই আল্লাহর জন্য এটা কঠিন কোনো বিষয় নয়। কিন্তু আমরা আমাদের তরফ থেকে দোয়া করতে ভুলে যাই। আল্লাহ তাআলা তার তরফ থেকে দোয়া কবুল করাকে সহজ করে রেখেছেন, আমাদের জন্য কত সুযোগ দিয়ে রেখেছেন, কিন্তু আমরা আমাদের উদাসীনতার কারণে দোয়া করতে ভুলে যাই, সেই সব সুযোগ গ্রহণ করতে ভুলে যাই। এই প্রসঙ্গে তিনি একটি হাদিস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তিনবার জান্নাত চায় তখন জান্নাত বলে, আল্লাহুম্মা আদখিল হুল জান্নাহ, আল্লাহ আপনি তাকে জান্নাতে দাখিল করান, তাকে জান্নাতে প্রবেশ করান। আর যদি কোনো ব্যক্তি তিনবার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায় তখন জাহান্নাম বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচান। শায়খ বলেন, এই দোয়া করা এটা কঠিন কোনো বিষয় নয়। তিনবার আল্লাহ তাআলার কাছে জান্নাত চেয়ে দোয়া করা এবং তিনবার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চেয়ে দোয়া করা, এটা চাইলে আমরা প্রত্যেকেই করতে পারি। এবং এই দোয়া করার ফলাফল কি? তখন জান্নাত আমাদের জন্য সুপারিশ করবে যেন আমরা জান্নাতে দাখিল হতে পারি, আর জাহান্নাম আমাদের জন্য সুপারিশ করবে যেন আমরা জাহান্নামে না যাই। এই দোয়াগুলো প্রতিদিন চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে। সবশেষে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দর মৃত্যু দান করুন, এমন অবস্থায় মৃত্যু দান করুন যখন আল্লাহ তাআলা আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন। আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় যেন হয় আমাদের জীবনের শেষ অংশটি। আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।